হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বিশ্বব্যাপী মুসলমানদের ওপর আইসিসের প্রভাব ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। যেমনটি আপনারা শুনলেন, আজ আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের জবাবের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে বিশ্বব্যাপী মুসলমানদের উপর আইসিসের প্রভাব ও প্রতিক্রিয়া। এ সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন, 2026193062। আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য টেলি সম্মিলনী লাইনে টরন্টো থেকে যোগ দিয়েছেন ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ক্যানাডার মুসলিমস ফেসিং টুমরোর সাধারণ সম্পাদক, ইসলামী শাস্ত্র বিষয়ক বিশ্লেষক জনাব হাসান মাহমুদ। জনাব হাসান মাহমুদ, আপনাকে স্বাগতম।
সবাইকে সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। লন্ডন থেকে রয়েছেন দুজন অতিথি, বিশিষ্ট কবি ও কলামিস্ট, সংবাদ বিশ্লেষক মিসেস শামীম আজাদ। শামীম আজাদ, আপনাকে স্বাগতম।
আপনাকেও।
রয়েছেন লন্ডনের জনমত পত্রিকার প্রধান সম্পাদক নাহাস পাশা। জনাব নাহাস পাশা, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ, আমি আছি লাইনে।
আইসিস অর্থাৎ ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া, যারা আইসিল নামেও পরিচিত, আবার আরবি আদ্যাক্ষর দায়েশ হিসেবেও তাদের পরিচয় দেওয়া হয়, সংক্ষেপে ইসলামিক স্টেট বা আইএস, এদের উৎপত্তি এবং সম্প্রসারণ ঘটেছে বিস্ময়করভাবে বিদ্যুৎ গতিতে। নাম যাই হোক না কেন, জনৈক আবুল বাকার আল বাগদাদি এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন এবং গত বছর জুন মাসে ইরাকের মসুল দখলের পর জুলাই মাসে রমজানের এক খুতবায় তিনি নিজেকে মুসলিম বিশ্বের খলিফা বলে ঘোষণা করেছেন। আল বাগদাদি জনসম্মুখে এসছেন খুব কমই, কিন্তু অভিযোগ হচ্ছে যে তাঁর সমর্থকরা, যারা এরই মধ্যে ইরাকের একটি বিশাল অংশ এবং সিরিয়ার অংশবিশেষও তাদের আওতায় নিয়ে এসছে, তারা গোটা বিশ্বকে সঘোষিত ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায়। এজন্য এরই মধ্যে তারা যে কেবল অমুসলিমদের হত্যা করেছে তাই নয়, বহু ভিন্ন মতাবলম্বী মুসলমানকেও হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। অনেকে এখানে শিয়া সুন্নি সংঘাত, সুফিবাদের সঙ্গে কট্টর ওয়াহাবিবাদের সংঘাতও লক্ষ্য করেছেন। উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয় হচ্ছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সুযোগ নিয়ে কথিত ইসলামিক স্টেট এক শ্রেণীর তরুণ তরুণীকে এতটাই বিভ্রান্ত করতে পেরেছে যে তারা এমনকি পশ্চিম বিশ্ব থেকেও পালিয়ে ওই উগ্রবাদীদের সঙ্গে যোগ দিচ্ছে। আজকের অনুষ্ঠানে এর ধর্মীয় এবং আর্থরাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করবেন সম্মানিত অতিথিরা। প্রশ্নকর্তাদের কাছে অনুরোধ, আপনাদের প্রশ্ন অনুগ্রহ করে সংক্ষিপ্ত রাখবেন, আর প্যানেলিস্টদের আলোচকদের কাছেও, মানে প্যানেল আলোচকদের কাছেও সনির্বন্ধ অনুরোধ, উত্তরের পুনরাবৃত্তি না ঘটিয়ে সংক্ষেপে জবাব দিতে। আমাদের প্রথম প্রশ্নটি করেছেন পিরোজপুর থেকে, বাংলাদেশের পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
আমি মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর শহর থেকে বলছি। আইএস যেভাবে পৃথিবীতে ইসলামের নতুন সেন্টিমেন্ট নিয়ে একের পর এক জঙ্গি তৎপরতা বলি বা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে, তাতে মুসলমানদের মধ্যে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে বলে মনে হচ্ছে। এই বিভ্রান্তি মুসলমানদের জন্য কি ঐক্যের সংহতির এবং মুসলিম উম্মার জন্য কি প্রকৃতপক্ষে শান্তি বয়ে আনবে, না আরো মুসলমানদের মধ্যে তাদের অস্তিত্ব হুমকি হয়ে দাঁড়াবে? মানুষ জানতে চায় যে তাদের এই আধুনিক পরমাস্ত্রগুলোর উৎস কি, তারা যে তথ্য প্রযুক্তি, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করছে, এগুলো কি করে তাদের হাতে আসছে, তাদের অর্থের বা উৎস কি, এটি কি কোন ইসলামী শক্তি বা মুসলিম শক্তি এর উৎস, না কোন ইসলাম বিরোধী শক্তি ইসলামকে আরো বিপন্ন করার জন্য তাদের হাতে এসব তুলে দিচ্ছে। এটি আমরাও জানতে চাই, মুসলমানরাও জানতে চাই, বিশ্বের নিজেকে জানতে চায়।
ধন্যবাদ মনিরুজ্জামান নাসিম আলী, লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তার প্রশ্নের দুটি অংশ ছিল, একটি হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রম আইএস চালাচ্ছে সেটি তো মুসলিম উম্মার শান্তির সহায়ক, নাকি এই বিভ্রান্তি মুসলমানদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল আধুনিক মারণাস্ত্র বিষয়। আমি প্রথম প্রশ্নের উত্তরের জন্য জনাব হাসান মাহমুদের কাছে যাচ্ছি।
প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি ইসলামী আঙ্গিকটাই আমি জবাব দিচ্ছি, অন্য আঙ্গিকটা অন্যরা দেবেন। এই যে নতুন করে শুরু করলো, এই কথাটা কিন্তু আসলে ঠিক নয়। এটা নতুন মোটেই নয়। মুসলিমরা যখন আদি মুসলিমরা একটা মানে অনেক বিজয়ের পর বিজয় করছিলেন 100 বছর 732 সালে আগে পর্যন্ত, তখন তারা তাদের সেই সামরিক বিজয়টাকে স্বাভাবিকভাবেই কোরআনের কিছু আয়াতের সাথে মিলিয়ে নিয়েছিলেন, যেমন সূরা ইমরান আয়াত 110, তোমরা শ্রেষ্ঠ জাতি, সূরা তওবা আয়াত 33, যে আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন, সূরা মায়েদা 56, যে তোমরা বিজয়ী হবে। তো ওরা দেখলেন, ওনারা দেখলেন তো বিজয়ী তো হচ্ছেন, সামরিক অস্ত্রে বিজয়ী হচ্ছেন। তখন ধীরে ধীরে ইসলামের একটা রূপ, তখনই একটা কাঠামো দেওয়া হয়। আমি এখন উদ্ধৃতি দিচ্ছি সহিহ বুখারী মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহসিন খানের অখণ্ড, যেটা নয় ভলিউম না, অখণ্ড, তার 1081 পৃষ্ঠা থেকে বলা হচ্ছে যে প্রথমে যুদ্ধ, সুতরাং ইহা স্পষ্ট যে প্রথমে যুদ্ধ নিষিদ্ধ ছিল, তারপরে যাহারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যাহারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে তাহাদের বিরুদ্ধে প্রথমে যুদ্ধের অনুমতি দেওয়া হইল ও পরে যুদ্ধকে বাধ্যতামূলক করা হইল। তো এটা আমরা শরিয়া আইনেও দেখি, শাফি ল ও .98 ও .99, দ্য ক্যালিফ মেক্স ওয়ার আপন জিউস, খ্রিস্টিয়ানস এন্ড জুরাস্টিয়ানস প্রোভাইডেড হি হ্যাজ ফার্স্ট ইনভাইটেড দেম টু এন্টার ইসলাম অর পে জিজিয়া ট্যাক্স, এন্ড দেন দ্য ক্যালিফ ফাইটস অল আদার পিপলস আনটিল দে বিকামস মুসলিম। এখন কেউ যদি বলে যে ওটা তো অতীতের ব্যাপার, না, মৌলানা মওদুদী কি বলছেন ওনার জিহাদ ইন ইসলাম বইয়ের 6 পৃষ্ঠায় 15 পৃষ্ঠায় মৌলানা জাতিতেও, ইসলাম দেশ জাতি নির্বিশেষে ইসলামের দর্শন ও কর্মপদ্ধতির পরিপন্থী সকল রাষ্ট্র ও সরকারকে পৃথিবী হইতে ধ্বংস করিতে চায়। মুসলিম পার্টির হাতে যদি যথেষ্ট শক্তি থাকে, যা এখন আমরা দেখছি আইএস এর যথেষ্ট শক্তি থাকে, তাহা হইলে তাহারা অবশ্যই অন্য দেশের লোকদের প্রতি ইসলাম গ্রহণের আহ্বান জানাইবে, অথবা দুনিয়ার অমুসলিম সরকারগুলিকে উচ্ছেদ করিবে এবং সে স্থলে ইসলামী সরকার স্থাপন করিবে। এই কথায় মওদুদি নবীজিকেও জড়িয়ে ফেলে বলছেন যে নবীজি ইসলাম গ্রহণের জন্য আশেপাশের দেশগুলিতে আমন্ত্রণ পাঠান, যখন ওই শাসকগণ তাহার আমন্ত্রণ অস্বীকার করিল, নবীজি তখন তাহাদের বিরুদ্ধে সামরিক আক্রমণের ব্যবস্থা করিলেন। তো এই যে ওয়ার বেসড ডক্ট্রিন, তো ওরা তো এটাই করছে। আর এই যে অত্যাচারের কথা বলা হলো, আমি এটা বলেই শেষ করছি যে এই যে মানে কি অত্যাচারে করেছে ওটা বলতে গেলে আমার মানে অসুবিধা হবে, আপনারা সবাই জানেন, কিন্তু এরও একটা ওই ইতিহাসের ইসলামী দলিলের রূপ আছে, একটা কাঠামো আছে। আমি এখন 3টে বাক্য জানাচ্ছি আক্কাসাসুল আম্বিয়া থেকে, যেটা প্রধানত নেওয়া হয়েছে ইমাম ইবনে কাতির থেকে, ইমাম সাইয়ুতি থেকে। ইনারা সব ইসলামের আদি ইসলামের মানে বিশাল নাম। এটা পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 112। এটা একটা যুদ্ধের পরে বন্দী হয়েছিল। এখানে বলা হচ্ছে বন্দীগণকে বিক্রি করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে যে উনি কিছু নজদে এবং কিছু শাম দেশে পাঠাইয়া দিলেন, আর কিছু ওসমান ও আব্দুর রহমান খরিদ করিয়া রাখিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করিলেন বিক্রয় করার সময় যেন শিশুদিগকে মায়ের বুক হইতে বিচ্ছিন্ন না করা হয়। তো একটা কথা খেয়াল রাখবেন, এই সন্ত্রাসী দল যতগুলো আছে, আল কায়দা, আল শাবাব, বোকো হারাম, এদের মধ্যে একজন মাত্র কিন্তু ইসলামে পিএইচডি ডক্টরেট, সে হচ্ছে এই আবু বকর বাগদাদি। তার তো এসব পড়া আছে, সে চোখ বন্ধ করে এগুলো অনুসরণ করে যাচ্ছে। আমি শেষ করলাম।
আমরা পরে আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসব যে প্র্যাকটিস যাই হোক না কেন, এটা ইসলাম সম্মত কিনা, কারণ আপনি এর আগেও অন্যান্য আলোচনায় বলেছেন যে শরিয়া আইনের সঙ্গে ইসলামের মূল কিছু বিরোধিতাও আছে। সে প্রসঙ্গে আমরা আসব এই ব্যাপারটি নিয়ে। আমি এখন মিসেস শামিমা আজাদের কাছে যাচ্ছি।
হ্যাঁ, আমি আছি লাইনে,
বলুন।
আমি আমি দুটো কথা এখান থেকে তুলে নিচ্ছি। এক, প্রশ্নকর্তার যখন তিনি প্রশ্ন করেছিলেন, তিনি বলেছিলেন নতুন সেন্টিমেন্ট, আমি এখান থেকে সেন্টিমেন্টটা নিলাম, এবং বিশ্লেষক বলেছিলেন চোখ বন্ধ করে ফলো করে যাচ্ছে, সেটাও নিলাম। তো প্রথম কথা যদি বলি, এই যে নতুন সেন্টিমেন্ট, আমি আমি মনে করি সত্যি নতুন সেন্টিমেন্ট, কিন্তু নতুন সেন্টিমেন্টটা কি এবং নতুন সেন্টিমেন্টটা কেন, সেটা আমাদের জানতে হবে। আমরা অনেক সময় সমস্যাতে পড়ে গিয়ে মনে করি যে যা যতটুকু হবার ঘটেছে এখন কি করতে হবে, কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাপারে এখন কি ঘটছে তার চাইতে পুরনো বিষয়গুলো সমাধান না করার জন্য এখনকার বর্তমান পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। তো সুতরাং এই যে নতুন সেন্টিমেন্ট যেটা, সেটা কেন হচ্ছে সেটা যদি আমি আমি বিলেতে অবস্থান করছি দীর্ঘদিন থেকে, আমার আমার ধারণা এই নতুন সেন্টিমেন্টটা এদের মধ্যে এলো কিভাবে সেটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাবে যে বিভিন্ন দেশগুলো, বিশেষ করে উন্নত দেশগুলোর বৈদেশিক নীতিমালাকে আমি মনে করি তাদের পর্যালোচনা করা উচিত এবং পুনর্বিন্যাস করা উচিত। এদেশে বড় হওয়া একজন ছেলে কিংবা মেয়ে তারা বলে না যথেষ্ট ব্রিটিশ নয় যে ব্রিটিশ হিসাবে নিজেদেরকে দেখবে, যথেষ্ট বাঙালি নয় কারণ বাঙালি আনার থেকে চলে এসেছে, এবং সবশেষে যেটা হচ্ছে যে তারা একটা জায়গায় নিজেকে বড় দেখতে চায়, কেউ কাউকে ছোট দেখতে চায় না, নিজের উপর নিয়ন্ত্রণ তাদের নেই। কিন্তু এই একটা সুযোগে যেখানে অভিভাবকদের উপরে তারা বলতে পারে যে যেহেতু বিষয়টা নৈতিকতা নিয়ে, ধর্ম নিয়ে, এবং সেই জায়গায় তারা কিন্তু অভিভাবকের চাইতে ঊর্ধ্বে চলে যায়, বন্ধু বান্ধবের চাইতে ঊর্ধ্বে চলে যায় আপাত দৃষ্টিতে, সেই সুযোগে তারা যখন তখন যখন একটা দলের মধ্যে গোষ্ঠীবদ্ধ হয় তখন বিভিন্ন বঞ্চনার কথা আসে, বৈশ্বিক বঞ্চনার কথা আসে, হিউম্যান ট্রাফিকিং কেন হচ্ছে সেটা আসে, সম্পদের সুষম বন্টন কিনা সেটা আসে, এবং এই অস্ত্রের ব্যাপারটা তখনই এসে যায়, কারণ সব শেষে আমরা জানি যে এটা ক্ষমতার দ্বন্দ্ব।
হ্যাঁ, একটা প্রশ্ন ছিল মনিরুজ্জামান নাসিম আলী, দ্বিতীয় প্রশ্নটা, তাদের হাতে আধুনিক মারণাস্ত্র এবং অর্থের উৎস কি ইসলামিক শক্তি নাকি ইসলাম বিরোধী শক্তি? এই বিষয়টি বিশ্লেষণের জন্য আমি জনাব নাহাস পাশার কাছে যাচ্ছি।
আসলে মানে এটা প্রশ্নটা হলো গিয়ে যে অস্ত্রটা কিভাবে আসলো। আপনি মানে আমাদের শ্রোতাদের সবাই জানেন যে সিরিয়া এবং ইরাক এই দুটাই জায়গায় যুদ্ধক্ষেত্র, মানে ইরাক গত 10 বছর তো প্রায় হলো একটা যুদ্ধক্ষেত্র, আমাদের ব্রিটিশ আমেরিকান বা পশ্চিমা অনেক সৈন্য ছিল এখানে। বিশ্বের মধ্যে তো সবাই জানেন যে অস্ত্র ব্যবসাটা হলো, অস্ত্রটা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আসতেছে অথবা অস্ত্র ছিল এখানে সিরিয়াতে। সিরিয়ার আপনারা মানে সিরিয়ায় যে সরকার আছে, যে সরকারকে সরানোর জন্য যে বা যে মানুষের মধ্যে যে গণজাগরণ সৃষ্টির যে চেষ্টা চলতেছে, অস্ত্র সেখানে আছে, সেটা মুসলমান দেশ থেকে আসুক অথবা পশ্চিমা দেশ থেকে আসুক, আধুনিক অস্ত্রগুলো আমি মনে করি সেখানে আছে। কিভাবে যাচ্ছে না যাচ্ছে সেটা বলা কঠিন, কিন্তু আসল ব্যাপারটা হলো গিয়ে এর যে প্রভাবটা কোথায় পড়তেছে। প্রভাবটা আইসিসের যে একটু আগে প্যানেলের একজন বলেছেন যে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান জানিয়েছেন পার্শ্ববর্তী দেশকে, তারপরে যখন এটা না হয়েছে তখন হয়তো যুদ্ধ ঘোষণা বা ওই ধরনের, কিন্তু এটা আমার মনে হয় যে এই এই যুগে এটা ঠিক না। আর পুরো জিনিসটাই মুসলমানদের, আমাদের যারা পশ্চিমা বিশ্বে যারা থাকি, এটার একটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে ধর্মের, আমাদের মুসলমান ধর্মের, এবং যে মুসলমান ধর্ম যারা এই কাজগুলো করতেছে আইসিল অথবা যে সন্ত্রাসী সংগঠন আল কায়দা বা ওই যে বকো হারামের কথাই বলেন, আমরা কিন্তু একটা যারা মুসলমান পশ্চিমা বিশ্বে বসবাস করি, আমরা কিন্তু একটা বিপদের মধ্যে আছি, এক ধরনের বিপদের মধ্যে আছি যে যে ইসলাম ধর্মটাকে নিয়ে যে ইসলাম ধর্ম মনে হয় সবসময় এরকম আগ্রাসী নীতি এবং আগ্রাসী এতে করে।
জি, আমরা সেই প্রসঙ্গে আসছি। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা যশোর থেকে তৌহিদুর রহমান। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদুর রহমান যশোর বাংলাদেশ থেকে বলছি। আইএস তো আমরা জানি যে এটা একটা ইসলামী জঙ্গি সংগঠন। এই সংগঠন যে কায়দায় সামনের দিকে এগোচ্ছে, এর আগেও আমরা দেখেছি তালেবানি কায়দা বা আরো অন্যান্য জঙ্গি সংগঠনের, কিন্তু এর বিপরীতে তার আমরা যদি দেখি যে ইসলাম সন্ত্রাসকে কখনো সমর্থন করে না, ইসলাম সবসময় শান্তি প্রতিষ্ঠার পক্ষে মত দিয়ে যায়, কিন্তু তারা এই সন্ত্রাসের মাধ্যমে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে, এটা আমার গেল প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন যে এই আইএস যে অঞ্চলটাকে মূল ঘাঁটি হিসাবে বেছে নিয়েছে, সিরিয়া এবং ইরাকের একটা অঞ্চল, আমি ব্যক্তিগতভাবে মনে করতে পারি কিনা যে ওই অঞ্চলের রাজনৈতিক দুর্বলতার কারণেই তারা ঘাঁটি হিসাবে ওই অঞ্চলকে বেছে নিতে পেরেছে। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে আধুনিক প্রযুক্তির এই যুগেও কেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দ তাদের চিহ্নিত করে এদেরকে মানে প্রতিহত করতে পারছে না? ধন্যবাদ।
ধন্যবাদ তাহিদুর রহমান আপনাকেও। এই যে প্রথম প্রশ্নটা ছিল যে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, তাহলে আইএস বা আইসিস যাই বলুন না কেন, সন্ত্রাসের মাধ্যমে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে? জনাব হাসান মাহমুদ।
আমি এই 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 দিকটাই দেখছি, বাকিটা ওনারা দেখবেন। যে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, অথচ কিছু মুসলিম চিরকাল ইসলামের নামে কোরআনের আয়াত আউড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আউড়ে সন্ত্রাস করেছে, আর বেশিরভাগ মুসলমান ওই কোরআনেরই ওই হাদিসেরই শান্তিপূর্ণ দিকগুলো পালন করেছে। একটা জিনিস বুঝতে হবে যে মুসলিমদের মধ্যে এই তাত্ত্বিক বিভাজনটা কিন্তু ঐতিহাসিক। এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধভিত্তিক একটা ইসলাম গড়ে তোলা হলো, একই সময়ে এই পাক ভারত উপমহাদেশ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আমাদের ইসলাম প্রচারকেরা ইসলামের আরেকটা শান্তির প্রতিমূর্তি একেবারে প্রতিষ্ঠা করে গেছেন এমনভাবে যে আনিস, হাজার বছরে এই বিশাল এলাকায় আমরা একটা পাথর মেরে ছোঁড়ার রেকর্ড পাই না, একটা মুরতাদ হত্যার রেকর্ড পাই না, কোথাও কোনো মানে রাজনৈতিক ক্ষমতা দখলের কামড়াকামড়ি নেই। তো একটা গাছ পরিচিত হয় তার ফলে। তো যেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের, সেই ব্যাখ্যাটাই আমরা নিতে পারি, আমাদের নিতে হবে আমাদের ইসলামী নেতৃবৃন্দকে। এগুলোই ওই সুন্দর হাদিসগুলো, শান্তিময় হাদিসগুলো, কোরআনের শান্তিময় ব্যাখ্যাটা প্রতিষ্ঠিত করতে হবে। তো এই বিভাজনটা চিরকালই ছিল। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে যে পৃথিবী মানে আমাদের দেশ থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত এই অঞ্চলে ফিমেল জেনিটাল মিউটিলেশন নামে সেই ভয়ঙ্কর জিনিসটা নাই, অথচ ওইখানে কেন থাকলো? ওই যে হাদিস বেসড তিনটা শরিয়া ল, ছয়টা সহিহ হাদিস এই বর্বর প্রথাকে মানে শক্তভাবে সমর্থন করেছে। তো এটা যতক্ষণ আমাদের ইসলামী নেতৃবৃন্দ আমাদের ইসলামী সাহিত্য থেকে এই ভয়ঙ্কর জিনিসগুলো না সরাবেন, ততদিন কেউ না কেউ সেখান থেকে উৎসাহিত হয়ে এই ঘটনাগুলো ঘটাতেই থাকবে। আমি আপনাকে আইনের নামগুলো বলছি শুধু যাতে এটা রেকর্ডে থাকে। এই বর্বরতাকে সমর্থন করেছে সাফি ল, E.4.3 W.52.1, হানাফি ল হেদায়া পেজ 363, সহি বুখারি ভলিউম 5, ওখানে দুটো হাদিস আছে, ভলিউম 7 এ আছে 779, সুনান আবুদাউদে আছে 52-51, 5251, সহি মুসলিমে আছে ভলিউম 3 0684, সহি ইবনে মাজাতে আছে ভলিউম 1 হাদিস নাম্বার 608, সহি তিরমিজিতে আছে হাদিস 166, আর কত বলবো।
হ্যাঁ, ধন্যবাদ হাসান মাহমুদ। আমরা অনুষ্ঠানে ফিরে আসছি, একটু বিরতি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আমরা এবার যাচ্ছি বেসিস শামীম আজাদের কাছে, যে প্রশ্নটা উঠেছিল যে ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠেছিল যে সিরিয়া এবং ইরাকের রাজনৈতিক দুর্বলতাই কি এর কারণ কিনা।
প্রথম প্রথম যে প্রশ্নটি আপনি এখন আমার কাছে রাখলেন, আমার কাছে খুব মানে আমি একদম একটা অ্যানালজি দিয়ে বলি যে টেবিলে যদি অনেক রকমের খাবার থাকে, এই সবগুলোই আমাকে খেতে হবে কেন? আমি আমার দেহের প্রয়োজন অনুযায়ী খাবো, আমার রুচি মতো খাবো, এবং আমি এমন খাবো না যাতে আরেকজনের খাবারও আমি খেয়ে ফেলি। তো সেরকমই আমরা বলতে চাই যে এই এই যে নানান ব্যাপারগুলো আমাদের কাছে চয়েসেস গুলো আছে, ধর্ম থেকে আছে, ধর্মগ্রন্থ থেকে আছে, আমরা যে যার পছন্দ মতো তুলে নিচ্ছি। শান্তিপূর্ণতা কেউ নিচ্ছি, কেউ নিচ্ছেন সংহার। শান্তি এবং সংহার পরস্পর বিরোধী। এখন সংহারের সংহার যিনি বেছে নিচ্ছেন, তিনি কি বেছে নিচ্ছেন আসলেই ধর্মীয় মতবাদে যে ইসলাম আমরা বলি তাই, তা নয়। এটা আমার মনে হয় আমাদের প্যানেলিস্ট বলেছেন, আমার সঙ্গে যে আছেন আনাস পাশা বলেছেন, নাহাস পাশাও বলেছেন যে ধর্মের অপব্যাখ্যা এবং ধর্মকে ব্যবহার করা। আমি বলতে চাই এটা মোটেও ধর্ম নয়, এটা রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম। এবং পলিটিক্যাল ইসলাম যারা ব্যবহার করেন তারা কিন্তু ঠিকই জানেন, এবং যারা এভাবে বিভিন্ন বিষয়ে সমর্থন করেছেন যেগুলো আধুনিক মন যাদের আছে, মানসিকতা যারা আছেন, তারা যেগুলো বিশ্বাসই করতে পারেন না যে এটা কোনো ধর্মীয় সংগঠন সমর্থন করবে, যেগুলি অন্যায় কেন করছেন জেনে শুনে তারা করছেন, এ কারণেই ক্ষমতায় আসার জন্য, এবং তাকে তারা ধর্মের নামটা বলছেন, তারা কি জানেন না? কাজেই বিতর্ক কিন্তু ওখানে নয় যে এটা সত্যিকারের ইসলাম, ধর্মীয় ধর্মে তাই বলে কিনা, শান্তির ধর্ম তাহলে নেয় না কেন, সংহার করছে কেন। আসল বিতর্কটা হচ্ছে যে এই এই যে নির্লোভ ইসলামিক নেতা আমরা যদি পাই, তারা তাহলে সত্যিকার অর্থে ইসলামের যে শিক্ষা সেটা তারা প্রচার করতে পারতেন। কিন্তু এ পর্যন্ত আমরা যাদের কথা বলেছি কেউ নির্লোভ নয়, এরা লোভী, হয় ক্ষমতা অথবা কি বলে যে বিত্তের মালিক হবার, অথবা সমস্ত বিশ্বে নিয়ন্ত্রণ আনার জন্য।
প্রসঙ্গত আমি জনাব নাহাস পাশার কাছে যাব। একটা বিষয় আপনি বলেছিলেন ওই অঞ্চলের গোলযোগের কথায়, এই প্রশ্নেও সেটা ছিল, সিরিয়া এবং ইরাকের, এবং এর সঙ্গে আরব বসন্ত আসা যে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল বলে মনে করা হয়, সেই সম্ভাবনাও অনেকটা বিলীন হয়ে গেছে। তো এই বিষয়টির উপর কি আপনি আলোকপাত করবেন একটু?
দেখেন আসলে কারা কাদের বিরুদ্ধে লড়ছে, মানে আইসিল, মানে সিরিয়া এবং ইরাকের মধ্যে আইসিলের উত্থান, মুসলমান কিন্তু মুসলমানের বিরুদ্ধে লড়তেছে। এটা এটা আমি মনে করি যে এটা কোনো ধর্মীয় লড়াই নয়, এটা ক্ষমতার লড়াই, এবং এটা মানে মুসলমান দেশে তারা একটা তৃতীয় রাষ্ট্র অথবা নতুন রাষ্ট্র তৈরি করার জন্য এই লড়াইটা করতেছেন। আর যেটা আপনি বলছেন যে প্রভাব, আমাদের যে আরব স্প্রিংয়ের প্রভাব বা ইয়ে, এটা ধরেন এই আরব স্প্রিংয়ের প্রভাব পড়েছে ঠিকই, কিন্তু এর মধ্যে তৃতীয় রাষ্ট্র কিভাবে হলো, এই এটা সিরিয়া এবং ইরাক থেকে যে আইসিলের জন্মটা, এরা যে বিভ্রান্তিমূলক এটা ধর্মীয় ইয়ে বলে ছড়াচ্ছে, আপনি যদি দেখেন আমাদের এর প্রভাবটা কিন্তু মানে বিশেষ করে আমি বলবো যে ব্রিটেন এবং ওয়েস্টে বেশি পড়েছে, আমাদের দেশে বিশেষ করে ব্রিটেনে এটার প্রভাব বেশি পড়েছে। আজকে ব্রিটেন থেকে প্রায় বিটুইন 600 টু 800 মুসলিম ইয়াং এই ধর্মীয় যুদ্ধের নামে কিন্তু ইয়েতে যাচ্ছে, সিরিয়ায় যাচ্ছে এবং তুরস্ক হয়ে সিরিয়ায় যাচ্ছে। 50 জনের মতো ব্রিটিশ ইয়াং তরুণ এ পর্যন্ত নিহত হয়েছে, এর মধ্যে অনেক বাঙালিও রয়েছে, বাঙালি পরিবার গেছে। আজকে এই মুহূর্তে, আজকে কয়েক ঘন্টা আগেই কিন্তু বার্মিংহামে একটা পরিবারকে আটকানো হয়েছে, যারা সন্দেহজনক ভাবে ধরা হয়েছে যে সিরিয়া যাচ্ছে। এই আজকে শিশু সহ সিরিয়ায় যাওয়ার
আমি অন্য প্রশ্ন যাবার আগে এই প্রসঙ্গে আবার শামিমাজাদের কাছে আসতে চাই, যে এই যে বিলেত থেকে এমনকি বাঙালি তরুণ তরুণীরাও চলে যাচ্ছে, এর কারণ কিভাবে আপনি বিশ্লেষণ করতেন?
আমি খুব চট করে চারটি ব্যাপার লক্ষ্য করি এই প্রবণতার কারণগুলো। একটা হচ্ছে যে তারা ধর্ম মানছে, এবং ধর্ম যখন মানছে, এই ধর্ম মানছে এই শব্দটার বাইরে একটা কোট চিহ্ন দিয়ে রাখলাম, যখন একটি পরিবারের মেয়ে দেখা যাচ্ছে যে বাবা মা চেয়েও আরেকটু বেশি ধর্ম সম্পর্কে জানছে, আসলে সে সত্যি জানছে না আরো কিছু তথ্য বলছে, এবং সেই তথ্য কতটুকু কি, বাবা মা অনেক সময় তাদের সেই অবস্থানে থাকেন না, যাচাই বাছাই করার ব্যাপার থাকে না। সুতরাং এই মেয়েকে, যে মেয়েটি নিগৃহীত হচ্ছে এখানে, পরিবারের মধ্যে পুরুষ সদস্যরা বেশি উপরে অবস্থান করছেন, সে জায়গায় সে যখন ধর্ম মানছে, এক স্টেপ বা এক পদক্ষেপ সে কিন্তু বাবা মার উপরে এম্পাওয়ার্ড মনে করে সে একটা জায়গায় দাঁড়িয়েছে। দুই হচ্ছে যে এটা তো ব্রিটেন এবং উন্নত বিশ্বের ব্যাপারগুলো আমরা অনেকদিন থেকেই লক্ষ্য করে এসেছি, যে দেখা যায় যে একটা সময় মানুষ এই প্রচলিত ব্যবস্থায় এনএচএস এবং ভালোভাবে থাকা খাওয়ার পরেও মানুষ কেমন যেন একটু বিরক্ত হয়ে যায়, তাদের বোর্ডম ধরে, তারা গিয়ে কেউ হয়তো ভারতে গিয়ে দেখা গেল যে কোনো একটা গ্রুপের সঙ্গে মিশলো বা ইয়োগা করতে শুরু করলো বা জীবনে একটা পরিবর্তন চায়, একটা এক্সাইটমেন্ট যাকে বলা হয়, একটা উত্তেজনা চায়। দুই হচ্ছে মেয়েদের জীবনে এখানে যে সেভাবে পারিবারিক বন্ধন যদি কঠোর থাকে তাহলে উত্তেজনাটা নাই। দুই তিন হচ্ছে যে দেখা যাচ্ছে যে মেয়েরা আসলে জীবনে নিজেদের নিয়ন্ত্রণ পায় না, নিজের জীবনের নিয়ন্ত্রক থাকে পুরুষ সদস্যের অথবা বর্ষিয়ান যারা আছেন, এমন কিছুর সঙ্গে তারা যুক্ত হচ্ছে যেখানে ধর্ম আছে এবং যেখানে গিয়ে তারা কোন রকমের একটু অর্জন করলেই যে নিয়ন্ত্রণটা হবে বহির্বিশ্বে, তাতে তারা নিজের জীবনও নিজের হাতে পাবে। চার, মেয়েরা খুব বেশি যাচাই বাছাইয়ের সুযোগ পায় না, যদিও সামাজিক মাধ্যম আছে, কিন্তু যদি একটা দলে পড়ে যায়, যদি তাদের একজন 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 নেতা মিলে যায়, সে তার চারিদিক বন্ধ করার জন্যই তো নেবে, কিন্তু একটা ছেলের যেমন যাচাই বাছাই করার সুযোগ থাকে, তাদের সেটা থাকে না।
প্রসঙ্গত একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, যে আপনি বলছেন যে মেয়েরা পুরুষের অধীনে থাকছে বলে তারা নিজের মতো করে কিছু একটা করতে চাইছে, কিন্তু এই যে যারা আইসিজে কিংবা এই জাতীয় প্রতিষ্ঠানে চলে যাচ্ছে, সেখানে কিন্তু পুরুষের পূর্ণাঙ্গ আধিপত্য আমরা লক্ষ্য করেছি, অন্তত আমরা যেটুকু দেখেছি, সেখানে নারী স্বাধীনতা কতটুকু, এটা কি এরা বুঝতে পারছে না?
সেখানে গিয়ে যে পুরুষের শাসনে পুরো ব্যাপারটাতে পরিচালিত হচ্ছে, কিন্তু ব্যাপারটাকে দুভাবে দেখতে হবে, যে আমার ঘরে আমার আধিপত্য কতটুকু আছে, আমার নিজের মানুষের কাছে আমার অবস্থান কি আছে, এটা ওদের হয়তো বা এটা ওদের প্রথম অ্যাচিভমেন্ট বা এটাই হয়তো প্রথম টার্গেট, এবং তার জন্য বৃহত্তর পরিবেশে গিয়ে যে মেয়ে চলে যাচ্ছে, সন্তান নিয়ে চলে যাচ্ছে, পরিবার নিয়ে চলে যাচ্ছে, এবং যাদেরকে রেখে যাচ্ছে তাদের উপর যে প্রতিক্রিয়া হচ্ছে তাতে তার অবস্থান আর আগের মতো থাকে না। অনেক সময় দীর্ঘসূত্রিতা বা দীর্ঘ সময়ে কি লাভ হবে সেটা মানুষ যাচাই করে না, এবং তার নিজেরও কিছু হয়তো পরিকল্পনা থাকে, যার জন্য ব্যাপার হচ্ছে যে এই যে আমরা মুসলমান বলছি, এটা গ্লোবাল আরবান মুসলিম বলে একটা টার্ম শুরু হয়েছে, সেটা হলো গাম মুসলিম, তাদের কাছেও এই প্রশ্নটা আপনি যেভাবে বলছেন যে কেন যাচ্ছে এত 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 যেগুলো সংহারের পথ, এত যে কথা ইসলামে বলছে না তাতে কেন যাচ্ছে, আসলে এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলার ব্যাপারটাকে আমি আরেকটু পরিষ্কার করে বলি, এক হয়তো আধা সেকেন্ড সময় আধা মিনিট সময় নেব। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এটা হচ্ছে কু ক্লাক্স ক্লান, ঠিক এরকমই হচ্ছে আইসিস এর ব্যাপারটা, যে এটা হচ্ছে যে ধরেন হোয়াইট সুপ্রিমেসি, অ্যান্টি ইমিগ্রান্ট, এক্সট্রিমিস্ট, তারপর হোয়াইট ন্যাশনালিজম, এবং এর এক্সপ্রেশন গুলো আসছে গে টেরোরিজম এর মাধ্যমে। আমি অনেকটা মনে করি আইসিস এর ব্যাপারটা তাই।
আচ্ছা, আমরা একটু বিরতি নিয়ে আবার আসছি। আলোচনা অত্যন্ত আগ্রহ উদ্দীপক, কিন্তু আমাদের আরো সংক্ষেপে বলতে হবে, আলোচনা করতে হবে। আমি এবার যাচ্ছি ম্যানচেস্টার থেকে, আলমগীর হক প্রশ্ন করেছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে। হ্যালো।
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ব্রিটেন থেকে। বিশ্ব রাজনীতিতে একটা ক্ষয়িষ্ণু শক্তির জন্ম হয়েছে ধর্মীয় উন্মাদনায়। এই আইএসিস খ্যাত মৌলবাদীর শক্তি সঞ্চারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যুবকেরাও আজ খবরে শোনা যায় সিরিয়ায় প্রাণ দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আইএসিসরা নাকি তৈরি হয়েছে প্রত্যক্ষভাবে ইসরায়েলীয় এবং পশ্চিমের গোয়েন্দা সংস্থার মাধ্যমে। এবং গণমাধ্যমে প্রচারকীর্তনে আইএসিস এর মদত্তপুষ্টদের বলা হচ্ছে ইসলামী রাষ্ট্র ইত্যাদি। আমার প্রশ্ন, এভাবে সমগ্র মুসলমান অধ্যুষিত রাষ্ট্রসমূহ সহ সকলকে এই দুষ্ট ইসলামী রাষ্ট্রের আওতায় কালিমা লেপন করা হচ্ছে কেন? আমাদের মতন ভারত উপমহাদেশের সংবাদ সংস্থাসমূহ পশ্চিমের সংবাদ প্রচার ও তত্ত্বগুলোকে ইনভেস্টিগেটিভ সাংবাদিকতার মাধ্যমে যাচাই করার শক্তি আমাদের কবে হবে?
ধন্যবাদ। আরো একটি প্রশ্ন আমি এই সঙ্গে নিয়ে দিচ্ছি। ঢাকা থেকে স্মিতা প্রশ্ন করছেন। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছিলাম। আমার প্রশ্নটা খুব সিম্পল, সেটা হলো যদি ট্রিপল কে বা ট্রিপ্লাক্স ক্লান ক্রিশ্চিয়ানদের রিপ্রেজেন্ট না করে, শুধু একটি টেরোরিস্ট সংস্থা হিসেবে পরিচিত হয়, তবে কেন আইএসআইএস কে আমরা মুসলিম টেরোরিস্ট সংস্থা হিসেবে বলি? কারণ আমার মতে আইএসআইএস ওরা যা করছে তা কখনোই মুসলিমদের কাজ হতে পারে না,
আমরা মুসলিম সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখছি কেন? হাসান মাহমুদ।
ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি আগে যে দলিলগুলো দেখালাম তাতে দেখা যাচ্ছে যে আইসিসের ইসলামের একটা সন্ত্রাসী ব্যাখ্যা করা হয়েছিল এবং আইসিস সেটাতে বিশ্বাস করেছে এবং সেটা ফলো করে যাচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড। এখন যতদিন পর্যন্ত সেই দলিলগুলোকে আমাদের আলেমরা ভালো দলিল যথেষ্ট আছে সেগুলো দিয়ে রিপ্লেস প্রতিস্থাপন না করবেন, ততদিন কিছু সন্ত্রাসী ওই দলিলের সূত্র থেকে জন্ম নিতেই থাকবে। কিন্তু কি জানেন নানিস, এই সমস্ত সন্ত্রাসের একটা চমৎকার সমাধান দিয়ে গিয়েছিলেন আমাদের নবীজি। ইসলাম কাহাকে বলে? এই বেসিক জিনিসটা আমরা ঠিক না করে এই হানাহানিটা করলাম, অথচ পয়েন্ট ব্ল্যাঙ্ক ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল। আমি দলিলটা পড়ছি, বহু জায়গায় আছে কিন্তু আমি বাংলা থেকে পড়ছি, এবং এটা হচ্ছে কোডিফাইড ইসলামিক ল, বিধিবদ্ধ ইসলামিক আইন, ভলিউম নাম্বার 2, যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে। এর পৃষ্ঠা হচ্ছে 498। কোট করছি, একদিন একদা হজরত জিব্রাইল আলাইহিসসালাম মানুষের বেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া বলেন, হে আল্লাহ রসুল, ইসলাম কি? দেখেছেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক, কোন রকম অ্যাম্বিগুইটি নাই, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করিবে, তাহার সহিত কোনো কিছু শরিক করিবে না, বিধিবদ্ধ নামাজ কায়েম করিবে, ফরজকৃত যাকাত প্রদান করিবে। এখানেই শেষ। অন্য আরেকটা হাদিসে আছে যে হজ করলে করতে পারলে কোলো। তো নবীজির দেয়া এই ইসলামের সংজ্ঞাটাকে আমরা পাশ কাটিয়ে নিজেরা নিজেদের মতো ইসলাম বানিয়েছি, একটা এই ইসলাম একটা ওই ইসলাম। তবে আনিস, এ ট্রি ইজ নোন বাই দি ফ্রুট ইট প্রডিউসেস, যেখানেই অশান্তি হবে সেটা ইসলাম হতে পারে না, পিরিয়ড। আর একটা কথা বলে আমি শেষ করব যে হ্যাঁ, আমাদের অভিযোগ আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের অভিযোগ আছে, আমাদেরকে কয়েকশো বছর ওরা আমাদেরকে উপনিবেশ হিসেবে আমাদের অত্যাচার করেছে, গণহত্যা করেছে আফগানিস্তানের ওপর, ইরাকের ওপর, পশ্চিমা বিশ্বের ওপর, এই রাগ ক্ষোভ তো আমাদের আছেই। কিন্তু আনিস, প্রতিবাদের ভাষা প্রতিবাদীর চরিত্রও প্রমাণ করে, প্রতিবাদীর দর্শনকে নিন্দিত অথবা নন্দিত করে।
ধন্যবাদ। আমি একটা আরেকটি বিষয়ে, যে আলমগীর হক ম্যানচেস্টার থেকে প্রশ্ন করেছিলেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আমরা এই প্রচার প্রচারণার সত্যতাটুকু নির্ধারণ করতে কেন ব্যর্থ হচ্ছি তার কথায়, এবং কেন কালিমা লেপন করা হচ্ছে ইসলামী রাষ্ট্রের নামে। শামীম আজাদ।
আমি আমি আসলে আলমগীর হকের ওই কথাটি টুকে রেখেছি, গণমাধ্যমটা এই ব্যাপারে আমি বলবো না যে খুব ইতিবাচক ভূমিকা পালন করছে, এবং সেটা আলমগীর হক নিজেও বললেন। গণমাধ্যমে যে ব্যাপারগুলো আমরা দেখি, এটা এতে দেখা যাচ্ছে যে সংহারকারী, তারপর দেখা যাচ্ছে উগ্রপন্থী, এবং যখন কাউকে জীবন নিয়ে নিচ্ছে, মুখ বন্ধ করে নিচ্ছে, তারপর তার অট্টহাস্যমূলক হাসি, তার আগে তার অন্যান্য প্র্যাকটিস করা কিভাবে হত্যা করবে, তারপরে হলো দলের মধ্যে হয়তো ঝান্ডা উড়িয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, এই ছবিগুলোতে আসলে একটা হিরো করে দেওয়া হচ্ছে। গণমাধ্যম, আমরা জানি যে আধুনিক গণমাধ্যমে যে যে বিনষ্ট করছে সামাজিক সভ্যতা তাকে নয়, বরং ভিকটিমের ছবি দিলে আপনার আপনার ভেতর থেকে মানবতাবোধ জেগে উঠতে পারত। আমরা দেখেছি গণমাধ্যম, ইউরোপের গণমাধ্যম, এই ইংল্যান্ডের গণমাধ্যম সবসময় দুটোই করে আসছে। তখন যারা যে কোনো কারণে যেভাবেই এতে যুক্ত হয়েছে তারা কিন্তু নিজেদেরকে ওই ওই ওদেরকে হিরো মনে করছে, এবং সে কারণেই এই এই ব্যাপারটা শুরু করতে হবে শিক্ষা ব্যবস্থার থেকে।
জি, আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি। যশোর থেকে প্রশ্ন করেছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্যানেলের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা ইদানিং লক্ষ্য করছি রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং নৃশংসতা ক্রমশ বাড়ছে। আমরা দেখছি যে তো বড় অংশ এই ধর্মকে ব্যবহার করে নৃশংস হয়ে উঠছে। তারা বিভিন্ন ভাবে ধর্মের ভক্তিকে শ্রদ্ধাকে ছাড়িয়ে শারীরিক শক্তির প্রদর্শনে এর যে পরিণতি, সেই পরিণতি থেকে উত্তরণের আমাদের আগামী পথটা কি হতে পারে, এটাই আমার প্রশ্ন।
ধন্যবাদ। জনাব হাসান মাহমুদের কাছে যাব। দুটো পয়েন্ট নিয়ে শ্রাবণী যেটা বলেছেন, এর মধ্যে একটা রাজনীতি এবং ধর্মের সম্পর্ক, আর একটা হচ্ছে ধর্ম ভক্তির ব্যাপারে চাইতে এখন শক্তির ব্যাপার হয়ে গেছে, আপনি একটু বলবেন কি?
হ্যাঁ, এটা মূল্যবোধের একটা মারাত্মক অবক্ষয় দুনিয়ার সর্বক্ষেত্রেই হয়েছে, কাজেই এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত ব্যাপারটা গিয়ে দাঁড়ায় যে আমাদের আলেম সমাজ আমাদের ইসলামের সন্ত্রাসী ব্যাখ্যা দেবেন, না ওই কোরআন হাদিস থেকেই আমাদের শান্তিপূর্ণ ব্যাখ্যাটা দেবেন? তো এর কোনো বিকল্প নেই। হাদিসে প্রচুর ভালো হাদিস আছে, কোরআনে এমন সিস্টেম আছে যে পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, কিন্তু সেদিকে না গিয়ে আমরা যদি ওই যুদ্ধভিত্তিক সন্ত্রাস ভিত্তিক ব্যাখ্যা যেটা আছে সেটাকে পালন করতে থাকি, তাহলে আমাদেরকে শুধু মুসলমানদেরকে না, এটা পুরো বিশ্বের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে।
এ প্রসঙ্গে বলি যে ইসলামের যে ভক্তিবাদী সংস্কৃতি সেটা কিন্তু অমুসলমানদের সঙ্গেও মুসলমানদের একই বন্ধনে আবদ্ধ করেছে। সেটি ইরাকের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হন, কিংবা ভারতের যাকে অনেকে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হন, কিংবা আমাদের বাংলাদেশের হাজার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হন, তারা যেভাবে মানুষকে একত্রিত করেছেন সেখান থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। উপরন্তু এখন আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই আইসিস আইসিল এরা বিভিন্ন এই জাতীয় সমাধিগুলোকেও নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে, আপনি কি মনে করেন?
হ্যাঁ, তার কারণ এই ইসলামের এই দুটো ব্যাখ্যা পরস্পর বিরোধী, ওরা এই ব্যাখ্যাকে তো ধ্বংস করতে চাইবেই। আপনি জানেন, আপনি হযরত আব্দুল কাদের জিলানির নাম নিলেন, আপনি জানেন ওকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল? এক হাজার মাওলানা সেটাতে সাইন করেছিল। এটা আছে উনার বই গুনিয়াতিব তালেমিনের, না ফতুল গায়বের মুখবন্ধে। তো শান্তিপূর্ণ প্রচারকরা যদি এই অবস্থায় হেনস্থা হতে পারেন তাহলে আমি আপনি কোথায় আছি? তবে এর কোনো বিকল্প নেই যে ইসলামের শান্তিপূর্ণ ব্যাখ্যা দিয়ে সন্ত্রাসী ব্যাখ্যাকে পরাস্ত করতে হবে। এই বোমাবাজি করে তত্ত্বকে কোনোদিন নির্মূল করা যায় না, ওই 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 অপতত্ত্বকে তত্ত্ব দিয়েই প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে ফুল দিয়ে তলোয়ারকে তলোয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আনিস। আপস্ট্রিম সুইমিং, এটা এটা অত্যন্ত, আর এর কোনো বিকল্প নেই। আমি আমার বইতে, আমার মুভিতে, বাংলাদেশের ভেতরে আমার আন্দোলনে আমি শত শত এরকম ভালো ভালো উদাহরণ দিয়েছি, যেটা দিয়ে শুধু মুসলিম মুসলিমে নয়, মুসলিম অমুসলিমের সাথে সারা বিশ্বে একটা শান্তি স্থাপিত হতে পারে। এবং শান্তিটাই ইসলাম। ইসলাম ডাজ নট ওয়ান্ট ইসলামিক স্টেট, ইসলাম ওয়ান্টস স্টেট অফ ইসলাম।
খুব ভালো বলেছেন, কিন্তু একটা প্রশ্ন আমার মনে প্রায়শই নাড়া দেয় যে আপনি হয়তো ব্যতিক্রমীভাবে একরকম ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু মুসলমানরা সাধারণ অর্থে ওদের প্রত্যাখ্যান করছেন, সাধারণ মুসলমানরা, কিন্তু ঠিক মুসলমান উলামারা এগিয়ে আসছেন না এর বিরুদ্ধে। মসজিদ কিংবা এই জাতীয় ইসলামী অনুষ্ঠান যে খুব একটা সোচ্চার হচ্ছে সেটা তো শোনা যাচ্ছে না, সেটা কেন?
সেটা তো উনাদের ব্যর্থতা। সেটা আমার অত্যন্ত কষ্ট লাগে যে এত শত শত ভালো উদাহরণ অনেকে দিয়েছেন, আমিও দিয়েছি আমার বইতে, উনারা কেন যে এটা নিচ্ছেন না। আমার মনে হয় আমার মনে হয় যে শান্তিবাণী দিয়ে জনতাকে নিয়ন্ত্রণ করার চেয়ে হিংস্রতা দিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করা অনেক সোজা। শান্তি দিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি লাগে।
ধন্যবাদ। আমরা পরে আরেকটি প্রশ্নে যাচ্ছি। এই আমাদের ম্যারিল্যান্ড কলম্বিয়া থেকে কাইয়ুম খান প্রশ্ন করেছেন। হ্যালো,
জি আমি সালাতুল বলছি চট্টগ্রাম বাংলাদেশ থেকে।
আচ্ছা বলুন,
স্টেট নামে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দখল বেদখল হামলা, পাল্টা হামলা এবং মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনাগুলি নিয়ে সারা বিশ্বে দিশেহারা। আইএস এর প্রকৃত দর্শন এবং উদ্দেশ্য সম্পর্কে ব্যাপক জনগোষ্ঠীর বিভ্রান্তি রয়েছে, কিন্তু ইউরোপ সহ উন্নত বিশ্বের শিক্ষিত তরুণ তরুণীদের আইএস এর প্রতি তাদের আকর্ষণ, যোগদান ও লড়াইয়ে অংশগ্রহণে বিশ্ব নেতৃবৃন্দকে ভাবিয়ে তুলেছে। কিন্তু আইএস এর যে সকল কর্মকাণ্ড পত্র পত্রিকায় কিংবা আমরা মিডিয়াতে জানতে পেরেছি কিংবা জানতে পাচ্ছি, তাতে প্রশ্ন হচ্ছে আমার যে মুসলমান ও মুসলিম বিশ্বের স্বার্থে তারা কতটুকু কাজ করছে এবং মুসলিম বিশ্ব এতে কি হেয় প্রতিপন্ন হচ্ছে না?
দুঃখিত, সালাউদ্দিনের প্রশ্নটি ছিল চট্টগ্রাম থেকে, সেটি নেওয়ার পরপরই আমি কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম খানের আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো
হ্যালো, আমি কাইয়ুম খান কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে বলছি। আজকের যে বিষয় সে বিষয়ে বলতে গেলে বেশ কষ্ট বছর ধরে পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের অরাজকতা চলছে। সাম্প্রতিক ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হলো সেটা এই আইসিস নিয়ন্ত্রণে কোন প্রভাব বিস্তার করবে কিনা, এ প্রসঙ্গে আপনাদের মূল্যবান মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ।
শামীম আজাদ, ইরানের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হলো সেটা আইসিস নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখবে কিনা?
সেভাবে আমার নিজের ব্যক্তিগত ধারণা যে বিশালভাবে এরকম একটা পদক্ষেপ নিলে তার আসলে সূক্ষ্ম পরিবর্তনগুলো আসে না। পরিবর্তন তখনই আসবে যখন দেখা যাবে যে আজকে যারা সন্ত্রাস করছে তারা তো একদিন শিশু ছিল। আমি ওই শিক্ষার ব্যাপারটা আবার আনতে চাই এবং বেশ জোরে জোরে সরেই আনতে চাই। আমি যে দেশে আছি এদেশে বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা রয়ে গেছে, একটা সব জায়গায় সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা নেই, এবং এই শিক্ষা ব্যবস্থাতে যদি কোনো একটা ধর্মীয় স্কুল হয় তার কারিকুলাম এবং সাধারণ মানুষ যে পড়ছে তার কারিকুলাম এবং ইটনে যারা পড়ছে তাদের কারিকুলাম তো এক হতে হবে, তখন তার মধ্যে বিভাজন আর মানুষ দেখতে পাবে না। কারণ আমরা দেখি যে এই গ্লোবাল বিশ্বে এটা ছড়িয়ে যাওয়ার যে কতগুলো কারণ আছে, তার মধ্যে হচ্ছে গ্লোবাল বিশ্বে দেখা গেছে বিশেষ কতগুলো দেশে যেগুলো ধর্ম ভাবাপন্ন বেশি বা সেভাবে পরিচিত বা না পরিচিত, না হলে অন্তত দরিদ্র দেশ থেকে অথবা যেখানে তুলনামূলকভাবে তাদের সুযোগের সুযোগ সংস্থান ইত্যাদি কম আছে, সেই সব দেশের মানুষগুলো যখন বিশ্বের উন্নত বিশ্বে চলে এসেছেন তারা দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে তখন এই 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 বিশেষ মতবাদে তারা সংহারের পথ বেছে নিয়েছে।
জি জনাব নাহাস পাশা, এই যে ইরানের সঙ্গে চুক্তি এটা আইসিস নিয়ন্ত্রণে কতটুকু সহায়ক হবে বলে আপনার মনে হয়?
আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে অনেকগুলো সমস্যা আছে, যে যে মানে এর মধ্যে ইরানের সাথে যে চুক্তিটা হলো এটা আইসিস নিয়ন্ত্রণের প্রভাব পড়তে পারে। কারণ আপনার মানে ইতিহাস বিবেচনা করলে দেখা যায় যে ইরাক যুদ্ধ অথবা ইরানের সাথে যে বৈরীভাবটা পশ্চিমা বিশ্বের অনেকদিন থেকে চলছে, এই বৈরীভাবটা যদি দূর হয় তাহলে আইসিস নিয়ন্ত্রণে আমি মনে করি যে এটা প্রভাব পড়তে পারে। এবং শুধু যে আইসিস নিয়ন্ত্রণ কেন, মধ্যপ্রাচ্যে তো আরো অনেকগুলো সমস্যা রয়েছে, ইরাক, সিরিয়ার যে তারপর প্যালেস্টাইনের সমস্যা রয়েছে, এইগুলা কিন্তু একটা একটা করে যদি সমস্যার সমাধান হয় তাহলে যে ইসলাম ধর্মের যে বদনাম সারা বিশ্বে বা বিশেষ করে পশ্চিমা বিশ্বে সেটা আমি মনে করি দূর হবে। বাট আই থিঙ্ক ইটস এ গুড স্টেপ টুয়ার্ডস ইরানের সাথে যে সম্পর্ক।
আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় প্রান্তিক অংশে চলে এসেছি। ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্নগুলো একই রকম। দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে দেবাশিস গোপ জানতে চেয়েছিলেন এই জঙ্গি মোকাবিলায় গোটা বিশ্ব একত্রিত হতে পারে কি, তার কিছু উত্তর আমরা এরই মধ্যে পেয়েছি। মাসুম বিল্লা করেছিলেন এই সন্ত্রাস থেকে উত্তরণের উপায় কি। মোহাম্মদ আশরাফুল ইসলাম মাগুরা থেকে প্রশ্ন করেছিলেন আইএস জঙ্গিদের হটানো প্রচেষ্টা করতে হবে সে ব্যাপারে বোধহয় কারোরই দ্বিমতের অবকাশ নেই। জনাব হাসান মাহমুদ, মিসেস শামীম আজাদ এবং জনাব নাহাস পাশা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।